You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
সুপ্রিয় 4EB শ্রোতা মণ্ডলী, আমি নীলা, ব্রিসবেন রেডিও বাংলাদেশ বাংলার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকের এই মুহূর্তটি আমার জন্য একটি অনেক অপেক্ষার কাঙ্ক্ষিত মুহূর্ত। আমি আবেগে আপ্লুত, খুশিতে আত্মহারা। আমার এই উচ্ছ্বাস বাংলাদেশের দুজন বিখ্যাত সঙ্গীত শিল্পীকে নিয়ে। এরা বাংলার সঙ্গীত ইতিহাসে তৈরি করেছেন এক বিরল দৃষ্টান্ত। আমাদের মাঝে আছেন কালজয়ী সঙ্গীত শিল্পী, যিনি চার দশক ধরে সঙ্গীত জগতে আধিপত্য ধরে রেখেছেন। তিনি আর কেউ নন, ফেরদৌস ওয়াহিদ, এবং তার সুযোগ্য উত্তরাধিকার এ যুগের অন্যতম খ্যাতিমান শিল্পী হাবিব ওয়াহিদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সোসাইটি অফ বাংলাদেশি ডক্টরস ইন কুইন্সল্যান্ডকে, ওনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজ আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই ইন্টারভিউটা নেবেন আমাদের অতি পরিচিত মুখ, জামান ভাই এবং সুমিত। আমরা আসলে আজকে ঠিক এটাকে ইন্টারভিউ বলবো না, আমরা করব আসলে আড্ডা, কি বলেন জামান ভাই?
হ্যাঁ, ঠিক বলেছেন নীলা, আড্ডার মতন করেই আমরা আজকে কথা বলবো। তোমার মতন আমিও আজকে আবেগে উচ্ছ্বাসিত। ছোটবেলার কথা একটা মনে পড়ে, আমি যখন সম্ভবত ক্লাস সিক্সে পড়ি, তখন কালো একটা চশমা পরে হাতে একটা লাঠি নিয়ে আমার মার সামনে দাঁড়িয়ে চিৎকার করে গান গাইতাম, এমন একটা মা দে না, এমন একটা মা দে না, আর সবাই হাসত। কালো চশমা, ব্যাক ব্রাশ, ডিফারেন্ট গেট আপ, কাপড় চোপড়ে অন্যরকম একটা ভাব, বললে একটা নাম মনে আসে, ফেরদৌস ওয়াহিদ। ঘরেই হোক বাইরেই হোক, সবসময় একটা কালো সানগ্লাস। সে কালো সানগ্লাসের গল্প ফেরদৌস ভাই বলবেন কি, সে কালো সানগ্লাসের ব্যাকগ্রাউন্ডটা কি?
প্রথমেই আমি রেডিও 4EB-কে আমি এবং হাবিবের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে যারা এসছেন বাদ্যযন্ত্র শিল্পীরা তাদের সবাই পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এমন সুন্দর একটি রেডিও আজকে ব্রিসবেনে দেখে আমার খুবই ভালো লাগছে, এই জন্যে যে বাংলা সংস্কৃতিকে আপনাকে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন এটা খুবই কামনীয়। আপনাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। কালো চশমার ইতিহাসটা কিন্তু তেমন কিছু না, যখন আমি ঠিক আমার প্রফেশনে ঢোকার আগের মুহূর্তে বোধহয় ক্লাস টেনে যখন এই ম্যাট্রিক পরীক্ষার পরে যখন প্রথম আমি টিভিতে একটা সুযোগ পেলাম, তো ওদের যে লাইটটা পড়ছিল আমার চোখে, চোখে একটু একটু পানি চলে আসছিল। আমি এই জন্য পরদিন ডাক্তার সাহেবের সাথে দেখা করলাম, বলল আপনার লাইট বা সান এনার্জি অ্যালার্জি আছে, আপনি যখন রোদে যাবেন অথবা আলোতে কিছু করছেন তখন আপনি একটু ডার্ক, হালকা ডার্ক একটা গ্লাস পরে নিন, এনি পাওয়ার ছাড়া। তখন তারপরে কাজ শেষে আপনি খুলে রাখতে পারেন, কিন্তু এটি পরে আমার পুঁজি হয়ে গেল এবং এটি হয়ে গেল, দেখা গেল তখন কিছু মাইনাস ধরা পড়েছে আমার চোখে এবং এটি স্টাইলে রূপ নিয়ে নিল। স্টাইল থেকে এটি এমনই একটি পর্যায়ে এলো, আজকে আমি যদি এটি ছাড়া চলি মানুষ আমাকে চিনতে পারে না।
ঠিক বলছো, আপনাকে চিনবেই না। এটা ছাড়া
ফাঁকি দিতে চাই, এটা খুলে আমি অনায়াসে চলে যেতে পারি।
রাইট, আর আমরা যারা ওই বয়সে আপনার ফলোয়ার ছিলাম, কত যে চশমা বিক্রি করলো ওরা আপনাকে ফলো করতে, যে অনেকে ব্যবসা করে ফেলছে।
তবে একটা জিনিস ভালো, যে এখন দেখা যাচ্ছে যে মেয়েরাও পিছিয়ে নেই, এই সানগ্লাস কিন্তু এখন সবাই এই পারফর্মিংয়ে ব্যবহার করে।
যেটা মজার ব্যাপার হচ্ছে যে মানে এই যে বললেন যে আপনি যে সানগ্লাস আপনি সবসময় পরে আসছেন, এবং আজ স্টুডিওতে শ্রোতা বন্ধুরা আমি অত্যন্ত ভাগ্যবান সত্যি যে আমি প্রথমবার বোধে ফেরজাস ওয়াহিদকে আমি সানগ্লাস ছাড়া দেখছি। এবং মজার ব্যাপার হচ্ছে আজ আসতে আসতে আমি যখন কাজ থেকে ফিরছিলাম তখন আমার ছোটো ভাইয়ের সাথে এটা নিয়ে কথা হচ্ছিলো, এবং ছোটো ভাই বলছিল যে উনাকে আমি কখনো সানগ্লাস ছাড়া দেখিনি, এবং উনার চোখ কীরকম দেখতে আমি কখনো জানি না। আমি অত্যন্ত ভাগ্যবান।
আপনি তো এটা বললেন, এর সাথে আরও মজার ঘটনা ঘটেছিল ইডেন গার্লস কলেজে।
আচ্ছা,
সেটি সম্ভবত 70-এর দশকের শেষ দিকে একটি প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তখনকার একদল ছাত্রী কিছুতেই তারা বিশ্বাস করছে না আমার চোখ ঠিক আছে কিনা, টেরা কিনা। তো শেষ পর্যন্ত তারা আমার সানগ্লাস কয়েক সেকেন্ডের জন্য হলেও খুলে দেখলো আমি আর চোখ টেরা না ঠিক আছে।
আচ্ছা, তো এখন আপনাকে মানে যে কোয়েশ্চেনটা আমার কাছে মানে মাথার মধ্যে প্রথমে আসছে যে কীভাবে শুরু হলো সেটা জিজ্ঞেস করছে না, কিন্তু আপনারা তৎকালীন সময়ে বাংলাদেশে সঙ্গীতের একটি নতুন ধারা প্রবর্তন করেছিলেন, পপ মিউজিক যেটা, তো এটা কিন্তু বেশ একটা সাহসের ব্যাপার, কারণ তখনও বেশ খানিকটা মানে পিউরিটান মিউজিকের প্রচলন ছিল। তো এই যে সাহসটা, এটা এলেন কী করে, বা উৎসাহটা আমি যদি বলে থাকি, সেটা কী করে এলো?
এটা আমি যেটা বলবো, আমি তখন স্বাধীনতার পর সদ্য কানাডা থেকে দেশে ফিরি, আমার মাথায় কিন্তু একটা ওয়েস্টার্ন এই যে চমকটা, আমার কাছে চমক সেটা লাগছিল। দেশে আসার পর আমার সঙ্গে পরিচয় হয় ফিরোজ শাহি, মরহুম ফিরোজ শাহি, ওর মাধ্যমে আমার সাথে পরিচয় মরহুম আজম খানের সঙ্গে, এবং আমরা সবাই মিলে বসে ঠিক করলাম যে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টগুলোকে বাংলা গানে কীভাবে আনা যায়। আমরা তো তখন এটার ব্যাপারে পরিপক্ক নয়, একটি গ্রুপ ছিল হোটেল ইন্টার কন্টিনেন্টাল, তখন ওদের কাছে গেলাম আমার এক বন্ধুর মাধ্যমে, এনায়েতুল্লাহ খান, ঢাকা কুরিয়ারের সম্পাদক, তখন আমার ক্লাস ফ্রেন্ড, ওকে ধরে যখন ওদেরকে আমরা প্রস্তাব দিলাম, ওরা আমাদের এটাকে হাসতে হাসতে বিশ্বাসই করতে পারছে না এটা কীভাবে সম্ভব। এনিওয়ে অনেক কনভিন্স করে আমরা যেটা দাঁড়ালাম যে আমরা একটা রেকর্ডিং করবো, এবং সেই সময় 250 দিয়ে আমরা একটা হাফ শিফট নিয়েছিলাম ঢাকা রেকর্ড কোম্পানিতে, যার যার পকেটের টাকা, তার মধ্যে আমার ছিল কিছু টাকা, সাইদ সিদ্দিক আজকে ক্যাটসাইয়ের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার খান, এবং সমস্ত কিছু তত্ত্বাবধানে ছিল ফিরোজ শাহি। আজম আর আমার দুটো করে গান রেকর্ড হবে, আজম খানের বড় ভাই আলম খান উনি এসেছিলেন আমাদের সবার অনুরোধে। শুরু হলো যাত্রা, রেকর্ড বার হলো, এবং আজম খানের রেকর্ডটা আগে বেরিয়েছিল, সেই হাইকোর্টের মাঝে ওর সালেকা মালেকা বাংলাদেশের আনাচে কানাচে এমনভাবে ছড়িয়ে পড়ল, আজম খানের মাথায় রাজমুকুট চলে গেল। এবং এটা খুবই ভালো একটি ব্যাপার যে বাংলা গানের এই রেকর্ডটি বার হওয়ার পর থেকে বাংলা গানের পদধ্বনি আরেকটি ধারায় চলে গেল, এবং যেটা যুব সমাজে খুবই খুবই গ্রহণযোগ্য হয়েছিল।
অ্যাবসলিউটলি, যেটা মানে আরেকটা যেটা মনে হচ্ছে যে যেহেতু আপনি বলছিলেন আপনি ক্যানাডা গিয়েছিলেন এবং সেখানে আপনি মোর ক্লোজ টু ওয়েস্টার্ন মিউজিক, মানে ওয়েস্টার্ন মিউজিক সম্বন্ধে আরেকটু এক্সপোজড, যেটাকে বলে এক্সপোজারটাই হয়ে এসেছিল, তো কোনো পার্টিকুলার কোনো ব্যান্ডকে আপনি কখনো প্রভাবিত করেছে?
তখন তো আমি যারটা পছন্দ করতাম এলভিস প্রেসলি, তারপর পর এসেছিল এঙ্গেলবার্ট হ্যাম্পার্টিন, টম জোন্স, তখনকার সেরা যারা ছিলেন। পরবর্তীতে এখনও আমি বলবো যে তাদের পরে যে সাড়া জাগিয়েছে সেটা মাইকেল জ্যাকসন, যারাই আসুক না কেন সবাই তো করে, কিন্তু সাড়া জাগানো শিল্পী কিন্তু হাতে গোনা। এখনও এলভিসকে কিন্তু দ্য কিং বলা হয়।
পরবর্তী কোশ্চেন হাবিবের কাছে। হাবিব, আপনি কেমন আছেন?
খুব ভালো, এনজয়িং।
থ্যাংক ইউ।
ব্রিসবেন,
ব্রিসবেনে কি এবারে আপনারা দুজন প্রথমে? আচ্ছা, আপনাদেরকে একটা ব্যাপার যেটা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে লেট ঈদ মোবারক, কয়েকদিন আগে ঈদ হয়েছে।
আচ্ছা, আপনাকেও
ধন্যবাদ। আপনাদের ঈদ কেমন কাটলো এবার?
ঈদ ওয়াজ ভেরি গুড অ্যাজ ইউজুয়াল।
আচ্ছা, এই ঈদে কি আপনার নতুন কোনো অ্যালবাম বেরিয়েছিল?
না, এই ঈদে আসলে এখন তো অ্যালবাম আসলে ওভাবে আর বের হয় না। এখন যেটা হয় যে দ্য হোল লিসেনিং মেকানিজমটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন সব কিছু মোস্টলি ইউটিউব ওরিয়েন্টেড, অনলাইন ইউটিউব, সাম স্ট্রিমিং সাইটস, এখন স্ট্রিমিংই আর কি বেসিক্যালি। সেই স্ট্রিমিংয়ের মধ্যে ইউটিউবটাই বাংলাদেশের অডিয়েন্সরা বেশি প্রেফার করে। তো এখন যেটা হয় যে আমরা সিঙ্গল সংস রিলিজ করি উইথ মিউজিক ভিডিওস,
সিঙ্গল
ট্রাই টু রিলিজ মিউজিক ভিডিওস অলসো, সো ওইটাই আসলে এখন মানুষ এক্সপেক্ট করে ওইটাই, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য পেশেন্স অ্যান্ড টাইম টু হিয়ার আ হোল অ্যালবাম, বিকজ সো মেনি থিংস আর অ্যাভেলেবল অ্যাট দ্য সেম টাইম। আর ফুল ফোকাসটা একটা অ্যালবামে এখন আর আগের মতো দেওয়া সম্ভব না, যেহেতু আপনি একটা ডিভাইস থেকে আপনি হাজারো গান অ্যাক্সেস করতে পারছেন। ঈদে আমার ইচ্ছা ছিল একটা মিউজিক ভিডিও বের করার, বাট ফর সাম রিজন সেটা হয়নি, আমি একটু দেশের বাইরে ছিলাম, সো ঈদে আমি কিছু রিলিজ করিনি, হোপফুলি করবো, নিতে করবো।
আচ্ছা,
বাট পহেলা বৈশাখ যেহেতু এখন ঈদের কিছুদিন আগেই হয়েছিল, পহেলা বৈশাখে আমার একটা গান সিঙ্গল মিউজিক ভিডিও বের হয় নাম ঘুম
ঘুম
উইথ, সো ওখানে আমার সাথে বের করেছিল মিথিলা।
আচ্ছা,
ইট ওয়াজ ইয়া গট গুড রেসপন্স ফর ইট।
আচ্ছা, একটা কোয়েশ্চেন যেটা আজ মাথার মধ্যে আসছিল বেশ ভালো করে, সেটা হচ্ছে যে আমরা জানি যে কৃষ্ণ অ্যালবাম ছিল, তারপরে মায়া, দুটো ফোক গান বেস, ফোক রিমেক অ্যান্ড রিমেক্স বেস অ্যালবাম আপনার বেরিয়েছিল, এবং তারপরে যেটা প্রথম আমরা দেখি যে যেখানে হয়তো আধুনিক গানের রিমেক ছিল সেটা হচ্ছে প্রথম, যেটা ময়নাগো। খুবই জানতে ইচ্ছে করছে ময়নাগো চুজ করার কারণটা কি? এটা একটি অত্যন্ত পপুলার গান এমনিতেই, হারানো দিনের গান লতা মঙ্গেশকরের ভয়েসে, এবং এটার অরিজিনাল কম্পোজিশনে যত মানে বেশ রিচ, না এটা লতা মঙ্গেশকরের গান, লতা মঙ্গেশকর সলিল চৌধুরীর মিউজিকে, তো আমার খুব মানে ইনকিউজিটিভ লাগছে যে কি কারণে এটা মানে ময়নাগো, কি পার্টিকুলার কোনো রিজন ছিল নাকি জাস্ট ইটস জাস্ট
আ র‍্যান্ডম? নো পার্টিকুলার রিজন, আই লাইক দ্য সং, দ্যাটস হোয়াই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এটা অত্যন্ত
সেম থিং উইথ দ্য ফোক রিমিক্সেস, বিকজ ওইটা যখন শুনি ইংল্যান্ডে যাওয়ার পরে, যখন এই অরিজিনাল গানগুলি শুনি, তখন মনে হয় যে ওই সময় আমার মনে হচ্ছিল এই গানগুলোকে যদি এইভাবে প্রেজেন্ট করা যায় তাহলে সবাই শুনবে, বাট আমার সবসময়ই ইচ্ছা ছিল মৌলিক গানই করার। ওগুলো ওই সময়ের জন্য আমার কাছে মনে হয়েছিল যে ওই মুহূর্তে ওই গানগুলি আমি মানুষের কাছে দেওয়ার জন্য একটা ভিতরে একটা খুব ইচ্ছা ছিল, দ্যাটস ওয়াই আমি ওই সময় ওই গানগুলোকে রিমেক করেছি।
আচ্ছা, আরেকটা ব্যাপার লক্ষণীয় যে প্রথম অ্যালবাম থেকে আপনি বেশ আপনার বেশ নতুন শিল্পীদের সাথে কাজ করছেন আপনি এবং করে আসছেন, এইটা কি কোন মানে এটা কি আপনি প্রেফার করেন নাকি বা এটা কোন রকমের ঘটনাক্রমে হয়ে গেছে?
আই থিংক আমি যেটা ফিল করি, আই হ্যাভ টু ডিফারেন্ট আইডেন্টিটিস, ওয়ান অ্যাজ আ মিউজিক কম্পোজার অ্যান্ড ওয়ান অ্যাজ আ সিঙ্গার। তো শুরুটা হয় আমার, শুরুর দিকে আমার ফোকাসটা বেশি ছিল অন মিউজিক কম্পোজিশন, বিকজ আমি তখনও নিজে গান গাওয়া শুরু করিনি, সো দ্যাটস ওয়াই আমি তখন বিভিন্ন টাইপের গানের মিউজিক আমি কম্পোজ করি, যেখানে বিভিন্ন সিঙ্গারদেরকে আমি ইনভাইট করতাম, ইন দ্য সেন্স দ্যাট অ্যাজ আ মিউজিক কম্পোজার আমি 10 রকমের জনরা এক্সপেরিমেন্ট করতে পারি, বাট আমার ভয়েস সব ধরনের জনরা ফিট নাও করতে পারে। তো যেটার কারণে অ্যাজ আ মিউজিক কম্পোজার আমি অনেক আর্টিস্টকে ফিচার করেছি, বাট সিন্স আই এম কনসেন্ট্রেটিং মোর অন মাই ওন সিঙ্গিং নাও, বিকজ আমার ফার্স্ট অ্যালবামটা যখন বের হয় তারপরে যখন আমি মানুষের কাছ থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পাই, সো ওই কারণে এখন যেহেতু আমার ওটা বেশি করা হচ্ছে কম্পারেটিভলি, দ্যাটস দ্য রিজন ওয়াই এখন মানে আমি আমার ওই পার্টিকুলার জনরাতেই একটু বেশি ফোকাসড, যেটাতে আমার আমার ভয়েসটা যেটাতে বেশি স্যুট করে, বাট সামনে যখন আবার ইচ্ছা হবে টু ফিচার ডিফারেন্ট আর্টিস্ট আই উইল ডেফিনেটলি।
হাবিবের কথা শুনলাম, ফিরে যাই ফেরদৌস ওয়াহিদের কাছে। গান দিয়ে তো জগৎ মাতিয়েছেন, ড্রেস আপ দিয়ে আর স্মার্টনেস দিয়ে জানি না কত নারীর হৃদয়ে ভলকানো তৈরি করেছেন, আল্লাহ পাকি জানে। আজকাল শুনছি সিনেমা বানাচ্ছেন, অভিনয় করছেন, বলেন না দুটি কথা ওইসব সম্পর্কে।
আপনাকে আপনার প্রশ্নটাকে আমি একটুখানি আরো একটু রস দিয়ে ভরে দিই। আপনি বলেছেন জানি না কত মাতিয়েছেন, আপনি বলা উচিত ছিল এখন কত মাতাচ্ছে। আসলে একটি একটি জিনিস কিন্তু আপনাকে মানতেই হবে যে মানুষের মনের কিন্তু কোনো বয়স থাকে না এবং মানুষের চাহিদারও কিন্তু কোনো বয়স থাকে না এবং মানুষের উপর ভর যারা করে তাদেরও কোনো বয়স থাকে না। সুতরাং ক্রিয়েটিভিটির মধ্যে যারাই আছে, সেটা সঙ্গীত হোক, খেলাধুলা হোক বা চিন্তাশীল হোক, সাহিত্যিক হোক, ঔপন্যাসিক হোক, যেটাই হোক না কেন, যারাই চিন্তাবিদের মধ্যে ঢুকে যায়, যারা নতুন পৃথিবীতে নতুন কিছু আগমন করায় এবং দেখায়, সবই আল্লাহর ইচ্ছায়। সেখানে এই যে অপোজিট যে ব্যাপারটা, প্রেমের ব্যাপারটা, এটা কিন্তু কোনো বয়সের বাদ মেনে আসে না। এটা আপনি সমাজে যতই কটু করে বলেন না কেন, যতই এটাকে আপনি উল্টানোর চেষ্টা করেন না কেন, কোনো লাভ নেই। চার্চিল নিজেও তার থার্ড ম্যারেজ করেছিল অ্যাট দ্য এজ অফ সম্ভবত 84 টু এ লেডি অফ
23। না সেটা আপনি জগতের সাথে অনেক কিছুই জয় করতে পারবেন, বুঝতে পারছেন।
না আপনিও কম না, আপনি মাইকের সামনে যখন আছেন গোপনে যে আপনি দু চারটা প্রেম করছেন,
আমার স্ত্রী কিন্তু এটা শুনছে
না, তাকেই আমি তাকেই আবার তাহলে জানতাম না, কিন্তু তার ভাবিকেও বলছি যে ভাবি আশ্চর্য হবেন না এবং দুঃখও পাবেন না, অবাকও হবেন না যদি শোনেন যে আপনার সাহেবের দু চারজনের সঙ্গে একটু মধুর কথাবার্তা হয়। এটা স্বাভাবিক।
সিনেমার কথা বলেন, সিনেমা
যে কোনো নতুন সৃষ্টি আমার ভালো লাগে। সিনেমাটা আমি এর জন্য গিয়েছিলাম, এখনো যাচ্ছি, অভিনয় এবং ফটোগ্রাফি, এই কারণে আমাদের দেশটা একটু অদ্ভুত। একটা সময় পেরিয়ে গেলে কিন্তু আমাদের দর্শকরা, আমি বলবো যে আমি নিজে একটি কোট করেছিলাম যে আমাদের দেশে শিল্পী হওয়া যত কঠিন, একজন শ্রোতা হওয়া তার চাইতে অনেক কঠিন। শ্রোতা কিন্তু এখনও আমাদের দেশে তৈরি হয়নি, যেটা যদি আপনি বলেন, বাট ইন কোর্স অফ টাইম আমরা প্রসেসে আছি। আপনি যদি ভারতবর্ষে যান, তাদের 200 বছরের ইতিহাসে যে শ্রোতা তৈরি হয়েছে, আমাদের 40-45 বছরের ইতিহাসে কিন্তু এখনও হয়নি। এটি হচ্ছে, ইট ইজ অন প্রসেস। তো এই কারণে আমাদের দেশে যখন কেউ একটা সার্টেন এইজে চলে আসে, মানুষ তাকে তখন কিন্তু খুব সহজেই একটু অবহেলা এবং প্রত্যাখ্যান করে, একসময় মালা পড়ি। তা আমি ভাবলাম যে বসে না থেকে আমি কিছু করি, সে থেকেই কিন্তু আমার ইচ্ছাটা। যদি এখন ভারতবর্ষে যদি যান এবং কলকাতাতে যান, একজন সাথে চলে গেল যে গায়ক, তার কিন্তু মূল্য কতখানি থাকে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। সে গাইতে পারুক কি না পারুক, কিন্তু তার একটি কিন্তু জগৎ জোড়ার মতোই একটি মূল্য সে পায়, যেটা আমাদের দেশে নেই। থাকলে কিন্তু আমাদের দেশে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো শিল্পীকে ঘরে বসে থাকতে হতো না। তার মতো শিল্পী বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ আছে, বাট আপনি খুব ভালো করে জানেন তার ইগনোরেন্সে। তো সুতরাং এখানে আর চিন্তা করে লাভ নেই, আমি নিজেকে ব্যস্ত রাখার জন্যই বলতে পারেন আমি আরেকটা মাধ্যমে পা দিয়েছি। বাট এনিওয়ে গানেও আমার ব্যস্ততা কমেনি, তো আই এম হ্যাপি। এটা আমি জানি না সবার বেলায় ঘটবে কিনা,
ব্যস্ত থেকে ব্যস্ততর হয়ে যাচ্ছেন। আমি প্রতিদিন যখন আয়নায় দাঁড়াই নিজেকে দেখি, প্রতিদিন মনে হয় একটু একটু করে বেশি বুড়ো হয়ে যাচ্ছে। তা আপনাকে আমি ক্লাস 5-6 থেকে দেখছি, আপনি একই রকম আছেন, একটুও বয়স বাড়েনি। এ বয়সকে বেঁধে ফেললেন কি করে, এর রহস্যটা কি? একটু বলুন।
আয়না দাঁড়ান, এদিকে কাপড় সহ না কাপড় ছাড়া, না তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি জানতে চান যে আপনার বয়স বেড়েছে না কমেছে, আমার যেটা মনে হয় যে আমার ভেরি সিম্পল আনসার, যে এটাই সম্পূর্ণ খোদা প্রদত্ত একটি বৈশিষ্ট্য, ওনার যা ইচ্ছা তাই ঘটবে। বয়স হয়েছে, এখন একটা জিনিস যদি বৈজ্ঞানিকভাবে বলেন তো আমি মনে করি যে বডি টু বডি সব কিছু প্রিফার করে। যেমন আমি হয়তো কোনো অ্যালকোহল নেই না, কোনো ধূমপান করি না, কোনো রকম কোনো নেশা আমার নেই, হয়তো এটা একটু বডি ফিটিংসে কাজে লেগেও যেতে পারে, কিন্তু বয়স আমার হচ্ছে এটা চরম সত্য। তবে নেক্সট টাইম আপনার প্রতি আমার অনুরোধ, আপনি আয়নাতে দাঁড়াবেন একবার কাপড় ছাড়া।
হাবিবের কাছে ফিরে যাব, তার আগে একটা প্রশ্ন করে করি। আপনি তো গান গাচ্ছেন তিন যুগেরও বেশি সময়, চার দশক ধরে, সেকালেও গান গেয়েছেন, একালেও গান গাচ্ছেন, আপনার যোগ্য উত্তরাধিকার হাবিব গান গাচ্ছে, আপনাকে কোন যুগে বেশি কমফোর্টেবল মনে হয়?
এটা তো যুগের বিবর্তন এবং পরিবর্তন, এটা তো খুব স্বাভাবিক একটি কথা। তবে এই উত্তরটা আমি এভাবে দেবো যে আই ডেফিনেটলি আমি দুই যুগেই গান গাওয়ার সুযোগ পেয়েছি। তবে আমি এনজয়ের কথাটা যদি বলেন, আই এনজয় মোর দি আর্লিয়ার। এখন যেটা হচ্ছে, ঝটপট বলে একটা শব্দ আছে না, হরোহরি ঝটপট সব কিছু চলছে। এই যে হাবিব একটু আগে বলছিল যে মানুষের এত গান শোনার সময় নেই, একটা গান আমরা সিঙ্গেল বার করি ইউটিউবেই বিশ্বাসী, এটা আসলেও আপনি যদি ধীরভাবে যান, আপনি যদি একটি আপনাকে একটি খেতে দেওয়া হয়, আপনি যদি সেই খাওয়াটাকে বলেন যে পাঁচ মিনিটের মধ্যে খেয়ে উঠে যেতে হবে, ডু ইউ রিয়েলি এনজয় দ্যাট? কিন্তু আমার মনে হয় আমরা যেটা করেছি, আমাদের সময় আমাদের জন্য একটা কোয়ালিটি ছিল, কিন্তু মানুষের সংখ্যা কম ছিল, মানুষের চিন্তা কম ছিল, মানুষের টেনশন কম ছিল, এজন্য হয়তো আমরা এনজয় করেছি। কিন্তু এখন মানুষ ফুললি উইথ টেনশন, এরপরও যে গান শুনে এটাই বেশি।
একটি কোশ্চেন আমার মাথায় আসছে আবারও, আপনার খুবই বিখ্যাত দুটো গান, একটি মামুনিয়া আর একটি এমন একটি মাদেনা, এই দুটো লিরিক্সের পিছনে কি কোনো কাহিনী আছে?
লিরিক্স আপনি এটা দুজন, কিন্তু আগে যদি জানিতাম গানটা আপনি বলেননি, এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট। এই গানে দুটো গান করেছে আমাদের, আমার বন্ধু প্রয়াত লাকি আকান্ত, এবং গানটি দুটো গানই লিখেছে এমন একটা মাদানা, এটা না কিন্তু আগে যদি জানিতাম, আর মামুনিয়া প্রয়াত নুরুল হুদা সাহেব, উনি রাজনীতিবিদ ছিলেন একদম যখন এই গানগুলো লিখেছেন, তখন উনি ছিলেন সরকারি ম্যাজিস্ট্রেট, এ ভেরি ইয়াং ম্যান। তো অনবদ্য এই সুরগুলোর জন্য আমি লাকি আকান্তকে মানে বলবো যে আমরা একটি বহুমাত্রিক রত্ন, সঙ্গীত রত্ন হারিয়েছি, কেননা লাকির ভিতরে এমন কিছু সুরের বিন্যাস কাজ করতো, আমি এটা বলতাম যে আজকের যুগে না, সেই যুগের লাকি আকান্তের সুর কিন্তু এখনও সমানভাবে গ্রহণযোগ্য। এটা ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান, এটা আল্লাহ তাআলা তাকে ব্রেনে দিয়েছে। তো এই গানগুলো লেখার পেছনে যেগুলো আছে, মূল যেটা বলবো আমি, একটু নতুন কিছু সৃষ্টি করা। কিভাবে? আমি যখন তো একটা প্রস্তাব রাখলাম যে বাচ্চাদের জন্য আমি এমন একটা গান করতে চাই লাকি, যেটা বড়রাও পছন্দ করবে। এই থেকে গবেষণা শুরু, এবং নুরুল হুদা সাহেব লিখলেন, ও বিড়ালের ছানা মামুনিয়া শব্দটা আমি দিলাম। এটা আমি সম্ভবত সুইস কোনো একটা গান থেকে শব্দটা পেয়েছিলাম, তো এটাকে অ্যাড করা হলো, এবং দেখা গেল যে বাচ্চারা তো পছন্দ করছেই, তার চাইতে দেখা গেল যে আমাদের বন্ধুবান্ধবরা খুব লাইক করছে। সুতরাং নতুনত্বর সৃষ্টির অন্বেষণ থেকে এগুলা সৃষ্টি।
চমৎকার। ফেরদৌস ওয়াহিদ, মামুনিয়া গানটা আমি দর্শকদের উদ্দেশ্যে আমি বাজাতে যাচ্ছি, আপনার অনুমতি নেই
প্লিজ।
ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা ফিরে আসছি মামুনিয়া গান এবং তারপরে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। সাথে থাকুন, শুনতে থাকুন, কোথাও যাবেন না। আমাদের সাথে আড্ডায় আছেন ফেরদৌস ওয়াহিদ এবং তার পুত্র হাবিব ওয়াহিদ, সাথে থাকুন।
মামুনিয়া 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 annual Radio 4EB Dinner Dance is right around the corner and tickets are selling fast. Join us on Saturday, July 29 for a fantastic night of food, entertainment and dancing at Merrimack Community Hall. Be ready to dance to the rhythm of Fortunato and enjoy the astounding multicultural performances. Come and join in the fun with your fellow 4EB supporters. Spots are filling quickly, so be sure to book today. Tickets are only $45, which includes all of the entertainment, dinner and the chance to win a Lucky Door prize. Call to confirm your booking on 3240 8600 or visit the station at 140 Main Street, Kangaroo Point. Don't miss out on the 2017 Radio 4EB Dinner Dance. Book now.
শ্রোতা বন্ধুরা, মামুনিয়া গান এবং ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরত এলাম আপনাদের মাঝে। আজকে অনুষ্ঠানে আছি আমি সুমিত, নীলাপা জামান ভাই এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কিংবদন্তি দুই শিল্পী ফেদোস ওয়াহিদ এবং তার পুত্র হাবিব ওয়াহিদ। আমার একটি কোয়েশ্চেন হাবিবের কাছে, যে কম্পোজিং অত্যন্ত বেশ একটা টায়ারসাম বলতে পারেন এবং একটি সময় সাপেক্ষ কাজ এবং বেশ খানিকটা কঠিন কাজও, তো কখনো কি এরকম হয়েছে যে এরকম যে একটি গান কম্পোজ করতে আপনার অত্যন্ত কষ্ট হচ্ছে বা সময় অনেক বেশি লাগছে বা ফ্রাস্ট্রেটেড, এরকম কখনো কি হয়েছে?
সি, দ্য অ্যানসার ইজ ভেরি সিম্পল। কম্পোজিং এই জিনিসটাকে আপনি দুইভাবে নিতে পারেন। ফার্স্ট অফ অল, ইট ইজ প্যাশন অ্যান্ড দেন ইটস প্রফেশন। প্যাশনটা কখনো হার্ড হয় না, it's always actually it gives me enjoyment. Jotokhon ota korbo totokhoni bhal lagbe, actually it will give me a relief. But when I'm taking it as a profession and doing things to earn money and to earn a living because it's my job, then sometimes it becomes very painful, because apni tokhon etake jor kore majhe majhe amaderke ektu অন্য ডাইরেকশনে যেতে হয়, যেই মুহূর্তে হয়তো আমি ওই জিনিসটা ফিল করছি না। বাট বিকজ অফ মাই প্রফেশন আমাকে একটা জিনিস হয়তো বলা হচ্ছে যে তুমি এইরকম একটা কাজ করো, স্পেশালি ওয়েন ইট কামস টু মিউজিক কম্পোজিশন অনলি। সো ওইটা মাঝে মাঝে হয়।
আচ্ছা,
ফিল্ম মিউজিক যখন করি মাঝে মাঝে উই হ্যাভ টু ফলো দ্য মুড অফ দ্য মুভি, মুভির সিচুয়েশন অ্যান্ড অল দিস থিংস, এই জিনিসগুলো তখন ফলো করতে হয়।
আপনার কম্পোজ কিন্তু প্রতিটি সৃষ্টি অনন্য এবং প্রত্যেকটি আপনার কাছে প্রায় সমান আদরের।
দ্যাটস ভেরি নাইস অফ ইউ টু সে দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ,
দ্যাটস আ ট্রু। কোন এরকম, তবু যদি বলতে হয় যে যদি নিরপেক্ষ না ভাবে বলে, যদি কখনো আপনাকে কখনো কোনো ব্যাপারে একটু বায়াস হতে হয়, তাহলে আপনি কোন কোন গানগুলোকে বেছে নেবেন?
এটা তো আসলে অনেক টাফ কোয়েশ্চেন, বিকজ অনেকগুলি গান তো এখন হুট করে এইভাবে অ্যান্সারটা দেওয়াটা খুব ডিফিকাল্ট। বাট এই মুহূর্তে যদি আমাকে বলেন, জাস্ট অফ দ্য টপ অফ মাই হেড, মেবি আমি হয়তো আরও 10 মিনিট বেশি চিন্তা করলে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। শুরুর দিকের গানগুলোর মধ্যে থেকে যদি বলেন, সে দিন গেল তোমার পথচাইয়া, এটা এখনও আমি মানুষের কাছ থেকে অনেক শুনি এটা নিয়ে। অ্যান্ড দেন এর আগে তারপর আরেকটা গান আছে যে ওই স্বপ্নে তার সাথে দেখা, আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই, তারপরে রাত নির্ঘুম, অ্যান্ড ওই তো মানে অ্যাকচুয়ালি আরও চিন্তা করলে হয়তো কিছু বের হবে। বাট দিজ আর সাম অফ দ্য সংস দ্যার আই কনসিডার অ্যাজ, মানে আমার জন্য এগুলি আসলে মনে হয় যে আই ক্যান ইনস্ট্যান্টলি কানেক্ট টু দোজ সংস, ডাজেন্ট ম্যাটার কত আগে সেটা আমি তৈরি করেছি।
আচ্ছা আচ্ছা,
জাস্ট আ ফিউ এক্সাম্পলস।
আচ্ছা চমৎকার। একটি বেশ সিরিয়াস একটি কোয়েশ্চেন, আপনি একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পীর পুত্র, তো বাবা কি একজন ইন্সপিরেশন, চ্যালেঞ্জ নাকি কম্পিটিটর?
না, আই ডোন্ট থিঙ্ক আমি কম্পিটিশন ওয়ার্ডটা এলিমিনেট করতে চাই, ইন দ্য সেন্স দ্যাট বিকজ আই এম আ মিউজিক কম্পোজার অ্যান্ড হি ইজ নট আ মিউজিক কম্পোজার। এইখানে একটা বিগ ডিফারেন্স, এটা আপনি জিজ্ঞেস করতে পারতেন আর ডি বর্মন আর এস ডি বর্মনকে। বাট ইন দিস কেস ইটস আ বিগ ডিফারেন্ট, ওয়েন ইট কামস টু দ্য সিঙ্গিং অনলি, ওইটাতে আমি ওভাবে, তারপরেও আমার কম্পোজিশন পার্টটা আমার জন্য আগে চলে আসে। আই কনসিডার মাই সেলফ আ মিউজিক মিউজিশিয়ান ফার্স্ট, দেন আ সিঙ্গার বাই প্যাশন, সো ওইটা এখানে আসবে না। বাট ইন্সপিরেশন তো ডেফিনেটলি, বিকজ আমি তো একটা মিউজিক এনভায়রনমেন্টে গ্রো আপ করি, সেটাই তো আমাকে অনেক বড় হেল্প করে, অ্যান্ড দ্যাট ওয়াজ ক্রিয়েটেড বাই হিম, সো অফকোর্স ইন্সপিরেশন।
আচ্ছা, দেশীয় উচ্চাঙ্গ সঙ্গীত বা দেশীয় ক্লাসিক্যাল মিউজিক এই ব্যাপারে আপনার বেশ খানিকটা ইন্টারেস্ট রয়েছে এবং গ্রো করছে বর্তমানে, এই বিষয়ে আপনি মানে আপনার ভাবনাটা কীরকম, মানে আপনি এটা কি ফিউশন করবেন না কীরকম, মানে যদি একটু হালকার উপরে ঝাপসা একটু যদি আইডিয়া দিতেন আমাদের।
দেখেন একটা জিনিস কি, আমি তো আসলে 2003 আমার ফার্স্ট অ্যালবাম বের হয় কৃষ্ণ, and now it's 2017, so it's been 14 years so far, and in 14 years journey moddhe ami jeta dekhchi je from time to time onek kichu ashole change hocche je in terms of manusher audience er taste theke shuru kore ekhon age shuntam cassette cd now only internet and মিউজিক ভিডিও সব কিছু মিলিয়ে এক একবার এক এক রকম সিচুয়েশনের সম্মুখীন হতে হচ্ছে। সো আই ফিল যে যখন যে জিনিসটা আমার মনে হয় যে মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে অডিয়েন্সের জন্যই তো কাজ করা, সো সেই অডিয়েন্স যেই জিনিসটা আসলে সবচেয়ে বেশি এনজয় করে আমি ট্রাই করি সেই জিনিসটাই করার জন্য, নট দ্যাট আমার যে জিনিসটা করতে ইচ্ছা করছে সেটাই আমি অডিয়েন্সের উপরে চাপিয়ে দিই, এরকম মাইন্ডসেটটা আমার একটু কম কাজ করে। বাট সামটাইমস আই রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং দ্যাটস আ ডিফারেন্ট থিং। আপনি যে কোয়েশ্চেনটা করলেন, আমার কাছে মনে হচ্ছে না কারেন্টলি দ্যাটস ট্রেন্ডিং, আই থিঙ্ক কারেন্টলি মানুষ যেহেতু আমরা মিউজিক ভিডিওজ অনেক করছি, সো পিপল ওয়ান্ট টু সি আ লট অফ এন্টারটেইনিং স্টাফ ইন দ্য মিউজিক ভিডিওজ, অ্যান্ড দেয়ার ইজ আ লট অফ মানে মানুষের হাতে ওই যে বললাম যে পেশেন্সটা এখন কমে গেছে, বিকজ ইউ গেট সো মেনি ভ্যারাইটিজ অ্যান্ড ডিফারেন্ট থিংস। এক ইউটিউবে আপনি বলিউড সংস পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল মুভি সংস পাচ্ছেন, বাংলাদেশি পপ film, western, everything. So shobkichu mile I think what people want nowadays is something that will entertain them from the word go. Jodi classical music, of course I love classical music, this is always has always been on my top favorite list, seita ke combine kore jodi at the same time equally interesting kichu ami korte pari jeta manuske from the word go entertainment dibe tale obosshoi korbo.
রাইট, ফেরদৌস ভাইয়ের কাছে যাওয়ার আগে হাবিবের কাছে আরেকটা প্রশ্ন করছি। আপনি একজন সার্থক মিউজিক কম্পোজার, সঙ্গীত শিল্পী, আপনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশে গান গাওয়ার জন্য, গান বানানোর জন্য, সব কিছুর জন্যই। তো আপনি যদিও বা বলছেন যে আপনি প্রাইমারিলি মিউজিক কম্পোজার, কিন্তু দেশে আপনি স্বীকৃতি পেয়েছেন দুটার জন্যই। প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন আপনি হাবিব ওয়াহিদ, আই মিন আপনার টাইটেল হচ্ছে, সারনেম হচ্ছে ওয়াহিদ, এই ওয়াহিদ নামটা আপনাকে এই সাকসেস নেওয়ার জন্য সাহায্য করেছে? আমি জানি আপনার মধ্যে আপনার মধ্যে ইনবোর্ন ট্যালেন্ট ছিল, এই জন্যই আপনি এত দূর আসতে পেরেছেন, কিন্তু এই আশাটা কি সহজ হয়েছে এই টাইটেলের জন্য?
আসলে এটা তো আমি কখনো ওইভাবে চিন্তা করিনি, বিকজ এই জন্যই এইটা এইভাবে আমি চিন্তা করিনি, বিকজ ইট নেভার ফেল্ট দ্যাট ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট। মেবি আমার কাছে যেটা মনে হয় যে ফার্স্ট মানুষ যখন আমার কাজ শুনে, তখন আমার প্রথম অ্যালবামটা আসলে যেহেতু আমি নিজে গান করিনি, আই জাস্ট কম্পোজ দ্য মিউজিক, প্রথম অ্যালবামের পর অনেক মানুষকে আসলে আমাকে খুঁজে বের করতে হয়েছিল আমাকে, যে এই অ্যালবামটা কার করা, বিকজ ওখানে ভোকাল ওয়াজ আ গাই নেম কায়া। সো অ্যাট দ্যাট টাইম আ লট অফ পিপল আইসে যে এই কথাটা আমি কানে শুনতাম যে এটা কে, এই ছেলেটা কে, এই নতুন ছেলেটা যে এটা এই অ্যালবামটা মিউজিকটা কে করছে। ওইটা সার্চ করার পরে যখন জানে দ্যাট ও দিস ইজ দ্য গায় অ্যান্ড ও দিস ইজ হিজ সান, সো আই থিঙ্ক দ্যাট গেভ দেম অ্যান অ্যাডেড স্যাটিসফ্যাকশন। আই ডোন্ট নো ইফ দ্যাট অ্যান্সার ইউর কোয়েশ্চন।
টু সাম এক্সটেন্ডেড অ্যান্সার্ড মাই কোয়েশ্চন। ফেরদৌস ওয়াহিদ ভাই, আমি জানি আপনি গর্বভরে আপনার ছেলের দিকে তাকান, একটা এরকম একটা স্টার আপনি আপনার আপনি তৈরি করতে পেরেছেন, সে তৈরি হয়েছে, আপনি কি বলবেন যে ওর মধ্যে কি আপনি, আমি যে একটু আগে বলেছি যে ওর মধ্যে একটা ইনবর্ন ট্যালেন্ট ছিল, এই ইনবর্ন ট্যালেন্ট না হলে সবাই এত দূর পৌঁছতে পারে না,
আপনি ছোটবেলায় যখন ও যখন বড় হচ্ছিল, আপনার কি মনে হচ্ছিল, মনে হয়েছে কখনো যে এই এত এত বড় শিল্পী, এত গুণী শিল্পী হবে?
সেটা এইভাবে হয়নি, তবে আমার মনে হচ্ছিল যে হি মে গো ইন টু মিউজিক। তবে আমি আপনাকে একটু মজা করে একটি উত্তর দিতে চাই, সেটি হলো যে একই সাম্রাজ্যে দুজন সম্রাট, আমি ছিলাম 70 দশক থেকে 80 আর ও আসলো 2000-এর থেকে। তো আমি যেটা ভাবছি, আমি তো 40 বছর পার করে দিলাম সাম্রাজ্যে, এখনো ধুকে ধুকে চলছি, এবং আমার আমি আশা করছি হাবিব যেন এই সাম্রাজ্য ধরে রাখতে পারে, এবং ধরে রাখার জন্য যে টিপসগুলো ওকে নিজে এটা বুঝে নিতে হবে কি করলে আমি আমার আজকে যে সম্রাট হয়েছে এই সাম্রাজ্য তাকেও যদি ধরে রাখতে হয় 4 দশক 5 দশক, তাহলে তাকে কি করতে হবে, এটা বাই নেচার তাকে এটা জেনে নিতে হবে।
4 দশক পরে হাবিবকে সেই প্রশ্ন যদি বেঁচে থাকি করব। আরেকটা কথা হচ্ছে যে আপনি আপনাদের সময়ে একটা সঙ্গীত গোষ্ঠী ছিল উচ্চারণ, আমি জানি না উচ্চারণ এখনো বেঁচে আছে কিনা, উচ্চারণের আপনাদের অনেক সাথী প্রায়ত হয়েছে, উচ্চারণ যখন করছিলেন তখন আপনি একটা উপাধি পেয়েছিলেন পপ জগতের মুকুটহীন সুলতান, মনে আছে কিনা আপনি জানি না, কিন্তু আমি পত্রিকায় পড়েছি মুকুটহীন সুলতানরা কখনো সাম্রাজ্য হারায় না। আপনি বলছেন 80 পর্যন্ত আপনার সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য আপনার এখনো আছে, ওই জগতের সাম্রাজ্য আপনার এখনো আছে, হাবিবের আর সাম্রাজ্য তো একটু ডিফারেন্ট।
কিন্তু একটি ছোট্ট ব্যাপার এখানে না বললেই নয় যে উচ্চারণের আগে কিন্তু ছিল স্পন্দন, স্পন্দন শিল্পী গোষ্ঠী, এবং এটা মূলত এটার সঞ্চালক ছিল, আবারও সে ঘুরে ফিরে বলবো, ফিরোজ শাহী। এবং উচ্চারণটা সৃষ্টি হয়েছে কমলাপুর যে চিটাগং হোটেলটি ছিল নিচে রেস্টুরেন্টের টেবিলে, আর এই উদ্যোগও ছিল ফিরোজ শাহের, আমাদের দুজনকে, আমাকে এবং ইশেকে আজম খানকে বসিয়ে দেওয়া। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো উচ্চারণ নামটা দিয়েছে হলো ওই যে বললাম ঢাকা কুরিয়ারের আমার বন্ধু এনায়তুল্লাহ খান, ওর দেওয়া কিন্তু এই নামটা উচ্চারণ। তো মেইনলি যেটা এখনো অনেকে জানে না বা ইতিহাসটা তুলে আসে না, এখনো অনেকেই অনেকেই কিছু গড়বড়ে রয়ে গেছে, আজম খানের মাথায় যেমন প্রথম মুকুটটা পরে, কিন্তু সাংগঠনিক সব কিছু কিন্তু আমি বলবো ফিরোজ শাহী।
আচ্ছা, আসছে শনিবারে লাইভ প্রোগ্রাম দেখবে আজকে এই ব্রিসবেনবাসী, আমার মনে হয় এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে বাবা ছেলের স্টেজ মাতানো পারফরমেন্স আমরা পাবো আসছে শনিবারে। আমার মনে হয় নীলা অল্প কিছু টিকিট বোধহয় বাকি আছে এখনো, তাই না? আমাদের যে ক্যাপাসিটি তার থেকে অল্প কিছু টিকিট বাকি আছে। শ্রোতামণ্ডলী, আপনারা যারা এখনও টিকিট কাটেননি, অনলাইন কাটতে পারেন, সরাসরি নীলার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, শেষ টিকিটটা ছাড়বেন না।
আমি একটু এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি খুব কাইন্ডলি আমাদের দুজনের নামটা বললেন, জ্যাজ স্যাটারডেতে আমরা কনসার্টটা করতে আসছি এবং উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। অ্যাট দ্য সেম টাইম আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড দ্যাট আমাদের সাথে যেই কয়েকজন বাদ্যযন্ত্রী এসেছে, আমি ওনাদের সম্বন্ধে কিছু বলতে চাই। জালাল নামে যে বাঁশিবাদকটি আমাদের সাথে এসেছে, ওনাকে সবসময় আপনারা আই এম শিওর যারা বাংলাদেশের প্রোগ্রামস ফলো করেন, এখন একটা খুব প্রোগ্রাম হচ্ছে, খুব নাম করছে প্রোগ্রামটা, সেটা হচ্ছে লাইভ মিউজিকের একটা প্রোগ্রাম গান বাংলা টিভির উইন্ড অফ চেঞ্জ। ওখানে সবচেয়ে বেশি যেই ফেসটা দেখা যায়, ইভেন শাইনিং ব্রাইটলি অ্যামংস্ট অল দ্য ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানস, দ্যাট ইজ জালাল। And I think মানে if we are proud of one musician, doesn't matter worlder je kono jagat theke apni kono musician ene jodi bangladesh e rakhen, shekhane jodi jalal ke amra shekhane tar pashe dar korie dei, he will shine equally brightly, maybe a bit more. And another guy, so of course apart from all the singing, you would be like absolutely blown away জালালের বাসি পারফরমেন্স দেখে দ্যাটস আই ক্যান গ্যারেন্টি দ্যাট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মিঠুন যে এসছে, হি ইজ আ ড্রামার অ্যান্ড পারকাশনিস্ট, ফুল অফ এনার্জি, ফুল অফ মানে ব্রিলিয়েন্স, অ্যান্ড ওর পারফরমেন্স আসলে এখানে আমার মনে হয় অলরেডি একবারে এসছে, বাট আই থিঙ্ক এভরি মিউজিশিয়ান অ্যাকচুয়ালি ডেলিভার সামথিং ডিফারেন্ট উইথ ইচ আর্টিস্ট। সো ওই দিক থেকে অফকোর্স আমি বলবো যে আমার সাথে যখন ও প্লে করবে, ওর একটা ডিফারেন্ট ফ্লেভার এখানে হয়তো ব্রিসবেনবাসী আবার নতুন করে দেখতে পারবে। অ্যান্ড অ্যানাদার গাই হুজ নেম ইজ পাভেল, হু ইজ প্লেয়িং দ্য বেস গিটার, হি ইজ আ ভেরি ইয়াং নিউ মিউজিশিয়ান, অ্যান্ড ওর সম্বন্ধে আমি খুব বেশি কিছু বলবো না, বাট দ্য সেম বাট এটাই বলবো যে ইউ উইল অল এনজয় দ্য অ্যাক্ট দ্যাট দিস থ্রি উইল পুট অন উইথ মি, অ্যান্ড আই হোপ আপনারা আসবেন, অ্যান্ড ইট উইল বি আ ফান ইভেন্ট।
এই প্রসঙ্গে আমি একটু যোগ দিতে চাই, আমাদেরকে কি দেখতে আসবেন কিনা জানি না, কিন্তু আমি বলবো যে তিনজন মিউজিশিয়ানের কথা বলবো, বিশেষ করে জালাল এবং মিথুন, প্লিজ এনকারেজ দেম, আপনারা আসেন, আমাদের সঙ্গীতকে উৎসাহিত করেন, তাতে কিন্তু লাভ আমাদেরও না ওদের না, আপনাদেরই লাভ, কেননা আপনারা গর্ব করে পৃথিবীর বুকে বলতে পারবেন দেখো বাংলা গান কেমন।
অত্যন্ত সত্যি একটি কথা এবং চমৎকার একটি কথা। আমরা ব্রিসবেনবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি শনিবারের কনসার্টটির জন্য। শ্রোতা বন্ধুরা, ফিরে আসছি, আমাদের হাতের সময় এমনিতে একটু কম, তবে ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সাথে থাকুন, শুনতে থাকুন।
Are you looking to settle permanently in Australia? Our migration specialists at Education Embassy can help you with a wide range of visas as per your needs. Our migration experts have more than 9 years of experience combined in both migration and education services. For all your possible options, contact our principal consultant, Mr. Saurabh Agarwal, now on 0426-089-600 for free migration advice and step-by-step guidance towards your goal. You can contact the Education Embassy office on 3162-9257. Or visit our website at www.eduembassy.com.au or join us on Facebook and become one of our 12,000 followers. Station sponsor.
প্রতিটা সুন্দর জিনিসেরই একটা শেষ আছে। আনফর্চুনেটলি আমাদের প্রোগ্রামটা ছোট করতে হচ্ছে, শেষ করে দিতে হচ্ছে আমাদের সময় স্বল্পতার জন্য। আমি নীলা আবারও ওনাদের আমাদের শ্রদ্ধেয় অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। আমি আবার সবাইকে অনুরোধ করছি, আপনারা কাইন্ডলি টিকিট কিনবেন, এবং আমার নাম্বার আপনারা সবাই জানেন 0403217688। প্লিজ আমাকে কল করে আমি টিকিট বুকিং করে দিব, আপনাদের টাকা পরে ট্রান্সফার করে দিন, কোনো সমস্যা নাই। আর আমরা এখন একটা গান শুনতে শুনতে বাড়ি যাই, হাবিবের গান শুনতে। সুমিত বাজাও তাহলে। সবাইকে শুভ সন্ধ্যা,
শুভ সন্ধ্যা, সবাইকে ভালো থাকবেন, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
Listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi, the Persian language.
Salam arz mikonam huzur shoma.
Hello and welcome to the Weekly Post.
আজিজ
سلام، شب خوش. به 60th قسمت از سری دوم مجله رادیو همراه خوش اومدین. امشب چهارشنبه 21 تیر ماه 1396 برابر با 12 جولای 2017 است و صدای ما رو از رادیو فوریبی شهر بریزبن مرکز ایالت کوینزلند استرالیا میشنوین. امشب تو استودیو من و مریم در خدمت شما هستیم و امیدواریم که بتونیم یه 45 دقیقه خوب و لذت بخش رو براتون فراهم کنیم. خب مریم، خوبی؟
مرسی، سلام. ایشالله که خیلی چهارشنبه شب خوبی داشته باشین، پر از انرژی باشه. اگه صدای منو خیلی خوب نمیشنویم به خاطر اینکه بهروز اومده میکروفون منو دستکاری کرده، ولی در خدمتتون هستم.
خیلی هم عالی. خب چقدر آخر هفته کنسرت آقای ناظری نرفتی؟
نه متاسفانه، من شعراشونو خیلی بلد نبودم. کنسرتی شعراشو بلد نیستم.
شعرهای کیا بلدی بری کنسرتش؟ نه منم راستش خیلی بخوام راستش بگم، من خیلی اهل موسیقی سنتی ایرانی نیستم، ولی خب با شهرام ناظری خیلی همیشه ارتباط برقرار میکردم، به خصوص دو سه سالی تو دبیرستان بود که گوش میکردم و لذت میبردم کاملا، ولی همین یه حس خاصی نسبت بهش داشتم. ولی خب جدا از اونم از اساتید موسیقی سنتی ایرانی هستن دیگه، و خب اینکه آدم یه بار فرصت پیدا بکنه که از نزدیک اجرای زندهشون ببینه خب خیلی خوبه.
خیلی
من رفتم جاد خالی و خیلی برنامه خوب بود و یه گزارش هم تهیه کردیم از اون کنسرت که به کمک بچه های دیگه گروه فارسی رادیو فوریبی که تو این برنامه براتون پخش میکنیم. فعلا بریم یه آگهی و یه موزیک گوش کنیم و برگردیم به ادامه برنامه برسیم.
You're listening to Radio 4EB broadcasting from Brisbane, southeast of Queensland.
This program is in Farsi, the Iranian language.
The annual Radio 4EB Dinner Dance is right around the corner and tickets are selling fast. Join us on Saturday, July 29 for a fantastic night of food, entertainment and dancing at Merrimack Community Hall. Be ready to dance to the rhythm of Fortunato and enjoy the astounding multicultural performances. Come and join in the fun with your fellow 4EB supporters. Spots are filling quickly, so be sure to book today. Tickets are only $45, which includes all of the entertainment, dinner and the chance to win a lucky door prize. Call to confirm your booking on 32408600 or visit the station at 140 Main Street, Kangaroo Point. Don't miss out on the 2017 Radio 4EB Dinner Dance. Book now.
خط قرمز زیر خط فر سر یه دوراهی گیر کردم، یه بر جنگ و قطعی یه بر بدبختی، نمیتونم برم نبرگردم. دهان فلاکار در به در رو میکن، نگفتی این بهتر بود یا سرور. علمنده یه پوله، پول تو دست زوره، دنیا با پول و زور میگرده. آقا نیگردان، آقا نیگردان، من همینجا پیاده میشم. داداش نیگردان، بیشتر از این موضوع